إذ الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, 1989 সালের 4 জুন ইসলামী আদর্শবাদী ও মুক্তিকামী জনগণের কাছে এক গভীর শোকের দিন, কারণ এই দিনে ইন্তেকাল করেছেন আধুনিক বিশ্বে ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্রের রূপকার ও মুক্তিকামী জাতিগুলোর আদর্শ আয়াতুল্লাহিল উজমা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। মরহুম ইমাম খোমেনি ইসলামী সভ্যতার পুনর্নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই মহান নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। আজকের আসর পরিবেশন করছি আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার। ইসলামী বিপ্লবের নেতা হিসাবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আবির্ভাব আধুনিক বিশ্ব ইতিহাসে ও বিশ্ব রাজনীতিতে এক বড় ভূমিকম্প। তিনি আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্ম নিরপেক্ষ পশ্চিমা সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করেছেন। ক্ষুধাভিমুখ প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সমসাময়িক যুগের সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে। বিশেষ করে তাঁর নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির চপেটাঘাত বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির একাধিপত্যকে নড়বড়ে করে দিয়েছে। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান এবং ইসলামের গৌরবময় পতাকার এত উচ্চতর অবস্থান আর কখনো ঘটেনি। প্রখ্যাত ব্রিটিশ সমাজবিজ্ঞানী অ্যান্টনি গিডেন্স বলেছেন, কার্ল মার্কস, দুর্খিউম, ভেবেবেরের মতো বিখ্যাত সমাজবিজ্ঞানীরা বলতেন, মানব জীবন থেকে ধর্ম আস্তে আস্তে বাদ পড়ে যাচ্ছে এবং সেকুলারিজম বা ধর্মহীনতা ধর্মের জায়গাটি দখল করে নিচ্ছে। কিন্তু 80-এর দশকে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের পর আমরা ওইসব চিন্তাবিদদের ভবিষ্যৎবাণীর বিপরীত স্রোতধারা লক্ষ্য করেছি।
ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন প্রজ্ঞাবান, সাহসী ও অকুতোভয়। এ ছিল এই বিপ্লবের এক বিরল সৌভাগ্য। নবী বংশের রক্তধারী এই ইমাম ছিলেন সময়ের গতি প্রকৃতি অনুধাবনে সক্ষম। তার নেতৃত্বের কারণেই ইরানি জাতি পরাশক্তিগুলোর প্রভাব এবং অবসাদ ও হতাশার মতো শয়তানি শক্তিগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপক দূরদৃষ্টি ও ইস্পাত কঠিন খোদাই সংকল্প তাকে দিয়েছে কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা। কেবল তার নামই কিংবা তার প্রতিটি কথায় টক বক করে উঠত বিপ্লবী জনতার রক্ত ও হৃদয়। আর এই সব কিছুরই প্রধান কারণ হল ইমাম তার কর্মতৎপরতা, কর্মকৌশল ও আচার আচরণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাত অনুসরণ করেছেন এবং খাঁটি মুহাম্মাদী ইসলামের চেতনায় জাগিয়ে তুলেছিলেন ইরানের আলেম সমাজ ও জনগণকে। মরহুম ইমাম খোমেনি প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক চিন্তাধারা বা মতাদর্শের মোকাবেলায় ইরানের মুসলিম সমাজে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ইমামের খোদাভীতি ও একনিষ্ঠতাও ছিল বিশ্বনবীর নুরানি আদর্শের প্রতিফলন।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একাধারে এমন একটি ঐতিহ্যের উত্তরসূরি ও এই ধারার সফল পরিপূর্ণতা দানকারী, যে ধারার আলোকে ইরানের আলেম জনগণ এবং এমনকি বুদ্ধিজীবী সম্প্রদায়ের সবাই মুস্তাহিদ ফকিরদের আনুগত্য করতেন। অবশ্য ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই যোগ্যতা ও অবদানের দিক থেকে সমসাময়িক যুগের সব মুস্তাহিদকে ছাড়িয়ে গেছেন, যদিও অতীতের মুস্তাহিদদের সংগ্রাম বা আন্দোলনগুলো চূড়ান্ত রূপ লাভ করে ইমামের নেতৃত্বে। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হামিদ আলগার বলেছেন, আয়াতুল্লাহ খমিনী রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাওয়ার সুযোগ যাদের হয়েছে তারা জানেন যে তিনি মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তিনি প্রচলিত মার্জাই তাকলিদের তথা অনুসরণযোগ্য মার্জার সীমা ছাড়িয়ে গেছেন।
রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লব পরিচালনায় ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই যে অবদান রেখেছেন তা সাম্প্রতিক কালের ইতিহাসে অতুলনীয়। আধুনিক মুসলিম মানসিকতা সম্পন্ন লোকেরা মনে করেন দর্শন ও আধ্যাত্মবাদ বাস্তবতা বহির্ভূত সামাজিক ও রাজনৈতিক ভূমিকায় অপ্রযোজ্য এবং তা এমনই এক অবাস্তব জিনিস যার সাথে মুসলিম ও ইসলামী বিশ্বের বিরাজমান সমস্যার কোনো সম্পর্ক নেই। আয়াতুল্লাহ খমিনী এ ধারণার বিরুদ্ধে এক জীবন্ত উদাহরণ। তার কাজ এ দুটি ধারণার মধ্যে সমন্বয় ঘটিয়েছে। তিনি যে বিপ্লব করেছেন তা শুধু যে রাজনৈতিক ও কৌশলগত ব্যাপার ছিল তা নয়, আধ্যাত্মবাদের এক অন্তর্নিহিত শক্তির মাধ্যমেও তা নিখুঁত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু তিনি সাথে করে কোনো সম্পদ নিয়ে এলেন না, কোনো রাজনৈতিক দলও তিনি গঠন করেননি, কোনো গেরিলা যুদ্ধ পরিচালনা করেননি তিনি, কোনো বিদেশি শক্তির সাহায্যও তিনি নিলেন না। অথচ এর মধ্যেই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হলেন।
হযরত ইমাম হুসেন আলাইহিসসালামের নেতৃত্বে সংঘটিত মহান কারবালা বিপ্লবের অনন্য আত্মত্যাগের দর্শন ও শিক্ষার পুনরুজ্জীবন ইমাম খমিনীর সাফল্যের আরেকটি বড় কারণ। ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই নারীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরতেন। তিনি বলেছেন, নারীর গৃহস্থালী ভূমিকাকে ছোট মনে করবেন না, সন্তানকে সুশিক্ষিত করা সমাজের জন্য বড় ধরনের খেদমত। নারীর ভালোবাসা অন্যদের চেয়ে বেশি এবং তাদের স্নেহ ও ভালোবাসাই পরিবারকে জোরদার ও স্থায়ী করে। শিশুদেরকে স্নেহ করা ও তাদের ব্যক্তিত্বকে সম্মান দেওয়ার ক্ষেত্রেও ইমাম খমিনী ছিলেন বিশ্বনবীর আদর্শের অনুসারী।
বিশ্ব ইতিহাসের গতি পরিবর্তনকারী এক অসাধারণ ও শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও ইমাম ছিলেন সদালাপী, অত্যন্ত বিনয়ী ও নিরহংকার। তিনি কখনো ক্ষিপ্ত হতেন না, বরং মানুষের সঙ্গে রসিকতাও করতেন। তিনি বলতেন, আমি জনগণের একজন সেবক মাত্র, আমাকে নেতা না বলে সেবক বলাই ভালো। আল্লাহর প্রতি ইমাম খমিনীর নির্ভরতা থেকে উদ্ভূত তার নানা বক্তব্য এবং এই গভীর আস্থার ফলে সৃষ্ট তার সদা প্রশান্ত চিত্ত সবাইকে মুগ্ধ করত। ইমাম খমিনীর ডাকে সাড়া দিয়েই ইরানি জাতি 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের এক অনন্য নজির গড়ে তোলে, যা ইরানকে দিয়েছে অনন্য বিজয়, মর্যাদা এবং সামরিক স্বনির্ভরতা ও সাম্রাজ্যবাদীদের বুকে কাঁপন ধরানো জিহাদের অমর গৌরব।
ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলিম জাতিগুলোকে জাগিয়ে তোলার জন্য সক্রিয় ছিলেন। আধুনিক যুগে ইসলামী ঐক্যের প্রধান রূপকার হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। মুসলিম বিশ্বের প্রধান সংকট সমাধানের লক্ষ্যে তথা মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে পুনরুদ্ধারের জন্য তিনি প্রবর্তন করেন বিশ্ব কুজ দিবস, যা পালন করা হয় প্রতি বছর রমজানের শেষ শুক্রবারে। পবিত্র কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকারী কুখ্যাত মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দিয়ে ইমাম পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইয়ের বর্ণাঢ্য জীবনের কিছু দিক। মহান এই ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে সবাইকে আবারও সমবেদনা জানিয়ে শেষ করছে আজকের আলোচনা। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ইন্নাল
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। সূরা বাকারার প্রথম 60 আয়াতের উপর আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করেছি, সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকের পর্বে আমরা এই সূরার 61 থেকে 64 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। 61 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَدَعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق
হে বনি ইসরাইল, যখন তোমরা বলেছিলে হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করতে পারব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাঁকুড় রসুন বা গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উৎকৃষ্ট জিনিসকে নিকৃষ্ট জিনিসের সাথে বদল করতে চাও? তাহলে এই উপত্যকা থেকে বের হয়ে অন্য কোনো শহরে যাও, তোমরা যা চাও তা সেখানে আছে। তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হল এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হল, এটা এজন্যে যে তারা আল্লাহর আয়াত বা নিদর্শনকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের জন্যই তাদের এ পরিণতি হয়েছিল।
মহান আল্লাহ শুষ্ক মরুভূমিতে বনি ইসরায়েল বংশের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করা সত্ত্বেও ইহুদিরা একদিকে অকৃতজ্ঞ এবং অন্যদিকে অতিরিক্ত সুবিধা প্রত্যাশী ও স্বার্থপর ছিল বলে হজরত মূসা আলাইহিসাল্লামের কাছে আরও বেশি খাবারের জন্য দাবি করল। মূসা আলাইহিসাল্লাম তাদেরকে জবাবে বললেন, প্রথমত তোমরা উত্তম স্বর্গীয় খাদ্যের পরিবর্তে নিকৃষ্ট খাদ্য চাচ্ছ, দ্বিতীয়ত এ ধরনের খাবার পেতে হলে তোমাদেরকে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এমন এক শহরে যেতে হবে যেখানে তোমরা ওইসব খাবার পেতে সক্ষম হবে। তোমরা যুদ্ধ ও জেহাদের জন্য প্রস্তুত নাও, অথচ সমস্ত নাগরিক সুবিধা ভোগ করতে চাও। তোমাদের এ ধরনের ভোগবাদী বা খাই খাই মনোভাব তোমাদেরকে লাঞ্ছনা ও দুর্দশার মধ্যে ফেলেছে এবং তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। তোমরা এ ধরনের অন্যায় দাবি জানিয়ে আল্লাহর নিদর্শন ও ক্ষমতাকে উপহাস করেছ, এমনকি তোমরা আল্লাহর নবীগণকে বৈষয়িক ও পার্থিব স্বার্থ অর্জনের পথে বাধা দেওয়ার জন্য হত্যা করেছ। এ আয়াত থেকে এটাই বোঝা যায় যে স্বার্থপরতা ও ভোগ লিপসার পরিণতি হল ধ্বংস, যে কোনো ধরনের সুবিধাবাদের পরিণাম হল অমর্যাদা ও লাঞ্ছনা। তাই মানুষকে এ অপরাধ থেকে দূরে থাকতে হবে। এরপর সূরা বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে,
যারা ইমান এনেছে, ইহুদি খ্রিস্টান ও সাবেয়ীনদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার আছে ও তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
যে কোনো ঐশী ধর্মে পারলৌকিক পুরস্কারের শর্ত হিসেবে বিশ্বাস ও সৎকর্মের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, পুনরুত্থান বা বিচার দিবসের প্রতি বিশ্বাস এবং আল্লাহর নির্দেশাবলী মেনে চলার মাধ্যমে ঐশী পুরস্কার পাওয়া সম্ভব। এক্ষেত্রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে কোনো বৈষম্য করা হয়নি। অবশ্য পবিত্র কোরআনের বহু আয়াতে ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করলে তা কখনো গ্রহণ করা হবে না। তাই যারা নিজেদের যুগের নবীর প্রতি এবং তাদের উপর অবতীর্ণ ঐশী গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি ওই গ্রন্থের বিধান অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন ও সৎকর্ম করেছে, শুধুমাত্র তারাই ঐশী পুরস্কার লাভ করবে। কিন্তু ইসলাম ধর্মের আবির্ভাবের সঙ্গে সঙ্গে অন্য কোনো ধর্মেরই আর গ্রহণযোগ্যতা নেই। সূরা বাকারার 62 নম্বর আয়াতে যেসব ঐশী ধর্মের কথা উল্লেখ করা হয়েছে সেসবের মধ্যে একটি হল সাবেইনদের ধর্ম। এরা সম্ভবত হযরত নূহ নবী অথবা ইব্রাহিম আলাইহিসসালাম বা ইয়াহিয়া আলাইহিসসালামের অনুসারী ছিল, কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে তাদের মধ্যে বিভ্রান্তি ও ভুল চিন্তাধারার অনুপ্রবেশ ঘটে। সাবেইনরা গণকবিদ্যা বা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল। এ আয়াত থেকে এটাও স্পষ্ট যে সব ঐশী ধর্ম একত্ববাদ ও পুনরুত্থানের ব্যাপারে একমত এবং বিশ্বাস ও সৎকাজকেই মুক্তির উপায় বলে মনে করে। অযৌক্তিক বিশ্বাস ও আকাঙ্ক্ষা এই সব ধর্ম অনুযায়ী মুক্তির উপায় নয়। এবারে সূরা বাকারার 63 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তূর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তা দৃঢ়ভাবে ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো।
হযরত মুসা আলাইহিসসালামকে যখন তাওরাত গ্রন্থ দেয়া হয় তখন আল্লাহ বনি ইসরায়েলীদের কাছ থেকে এ অঙ্গীকার নিয়েছিলেন যে ওই গ্রন্থের নির্দেশ তারা মান্য করবে এবং যে কোনো ধরনের অবহেলা থেকে বিরত থাকবে, যাতে তারা খোদা ভীরু হতে পারে। খোদার সঙ্গে অঙ্গীকারের পর তারা কি করেছিল তার বর্ণনা দেয়া হয়েছে পরবর্তী আয়াতে। এ আয়াতে বলা হয়েছে,
এরপর তোমরা বিমুখ হলে, সুতরাং আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে।
বনি ইসরায়েলীরা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়ার পরও ঐশী নির্দেশকে অমান্য করে, কিন্তু দয়াময় আল্লাহ দয়া করে পুনরায় তাদেরকে শাস্তি দান থেকে বিরত থাকেন।
এ কটি আয়াতের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, অতিরিক্ত পাবার ইচ্ছে বা লোভ ও স্বার্থপরতা মানুষের সম্মান ও মর্যাদাকে ধ্বংস করে। স্বার্থপরতা ও অতিরিক্ত পাবার ইচ্ছা মানুষের জন্য লাঞ্ছনা ও দুর্গতি ডেকে আনে। এর ফলে মানুষ বৈষয়িক স্বার্থ অর্জনের জন্য আল্লাহর বিধানকে পদদলিত করতে প্রস্তুত হয়। দুই, পাপ বা অপরাধ এবং অবাধ্যতা মানুষকে পর্যায়ক্রমে কুফুরি বা অবিশ্বাসের দিকে টেনে নেয় এবং সত্যকে অস্বীকার করার মনোভাব তার মধ্যে সৃষ্টি হতে থাকে। তিন, প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর প্রতি এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাসের মধ্যেই রয়েছে। এই বিশ্বাসের জন্যে তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ বা সৌভাগ্যের সুসংবাদ দেওয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
ইসলামী সভ্যতার পুনর্নির্মাতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী সভ্যতার পুনর্নির্মাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুনর্নির্মাতা মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষ পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আর সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্ব রাজনীতিতে এক প্রবল ভূমিকম্প হয়ে দেখা দিয়েছিলেন। খোদাবিমুখ প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সমসাময়িক যুগের সবচেয়ে প্রভাবশালী ও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে। তাঁর নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির প্রবল চপেটাঘাত ইবলিসি শক্তিগুলোর একাধিপত্যকে নরবর করে দেয়। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান আর কখনো ঘটেনি।
ইসলাম ধর্ম মেনেই স্বাধীনতা অর্জন ছিল ইরানের ইসলামী বিপ্লবের আন্তর্জাতিক বার্তা। অথচ সমাজবাদী ও লিবারেল রাষ্ট্র ব্যবস্থার কর্তৃত্বাধীন আধুনিক বিশ্ব ব্যবস্থায় ধর্মীয় আইনভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কেউ কল্পনাও করেনি। ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন প্রজ্ঞাবান, সাহসী ও অকুতোভয়। এ ছিল এই বিপ্লবের এক বিরল সৌভাগ্য। নবীবংশের রক্তধারী এই ইমাম ছিলেন সময়ের গতি প্রকৃতি অনুধাবনে সক্ষম। সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতা ও আকুতি ইসলামী জাগরণকে করেছে বেগবান। তার নেতৃত্বের কারণেই ইরানি জাতি পরাশক্তিগুলোর প্রভাব এবং অবসাদ ও হতাশার মতো শয়তানি শক্তিগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ইমাম ছিলেন দ্বিধাহীন ও নিঃসঙ্ক আত্মত্যাগের এক প্রজ্জ্বল দৃষ্টান্ত।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপক দূরদৃষ্টি ও ইস্পাত কঠিন খোদাই সংকল্প তাকে দিয়েছে জনপ্রিয়তা। তিনি খাঁটি মোহাম্মদী ইসলামের চেতনায় জাগিয়ে তুলেছিলেন ইরানের আলেম সমাজ ও জনগণকে। ইমামের খোদাভীতি ও একনিষ্ঠতাও ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি আদর্শের প্রতিফলন। ফলে তার দিক নির্দেশনার সুবাদে ইমান ও আধ্যাত্মিকতার প্রেরণায় ইরানি জাতি এতটা উজ্জীবিত হয়েছিল যে তাদের সব স্তরে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, জিহাদ ও শাহাদতের সংস্কৃতির বিস্ময়কর প্রভাব ছড়িয়ে পড়ে আর এ বিষয়টি বিশ্ববাসীকে অভিভূত করেছে। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একাধারে এমন একটি ঐতিহ্যের উত্তরসূরী ও এই ধারার সফল পরিপূর্ণতা দানকারী যে ধারার আলোকে ইরানের আলেম, জনগণ এবং এমনকি বুদ্ধিজীবী সম্প্রদায়েরও সবাই মুস্তাহিদ ফকিদের আনুগত্য করতেন। অবশ্য ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যোগ্যতা ও অবদানের দিক থেকে সমসাময়িক যুগের সব মুস্তাহিদকে ছাড়িয়ে গেছেন। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ আলগার বলেছেন,
আয়াতুল্লাহ খোমেনি মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লব পরিচালনায় তিনি যে অবদান রেখেছেন তা সাম্প্রতিককালের ইতিহাসে অতুলনীয় এবং সেই ভূমিকা পণ্ডিত, দার্শনিক ও আধ্যাত্মবাদী হিসেবে তার পরিচিতিকে ছাড়িয়ে গেছে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু তিনি সাথে করে কোনো সম্পদ আনেননি, কোনো রাজনৈতিক দলও গঠন করেননি এবং কোনো গেরিলা যুদ্ধও চালাননি, কোনো বিদেশি শক্তির সাহায্যও তিনি নেননি। অথচ এর মধ্যেই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হলেন।
মরহুম ইমাম খোমেনির ছিল অত্যন্ত শক্তিশালী ইচ্ছাশক্তি। ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপোষ করতেন না। অনেকেই যখন ইমাম খোমেনিকে পরামর্শ দিচ্ছিলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করার, তখন তিনি তাদের এই উপদেশে কান দেননি। তাদের যুক্তি ছিল এটা যে যখন বিশ্বের বৃহত্তম অনারব সুন্নি রাষ্ট্র তুরস্ক ও বিশ্বের বৃহত্তম আরব রাষ্ট্র মিশর ও দখলদার বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, তখন আমরা কেন ইরানকে বিপদাপন্ন করব। কিন্তু ইমাম তাদের এ পরামর্শে কান না দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন, আর এটাই হল ইসলামের আপোষহীন ও অদম্য ইচ্ছাশক্তি। আর এমন মহান ব্যক্তি আসলেই ইসলাম ও মুসলমানদের জন্য এক মহা ঐশী উপহার।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের নেতৃত্বে সংঘটিত মহান কারবালা বিপ্লবের অনন্য আত্মত্যাগের দর্শন ও শিক্ষার পুনরুজ্জীবন ইমাম খোমেনির সাফল্যের আরেকটি বড় কারণ। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই নারীসহ সব শ্রেণীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত। বিশ্বের বড় বড় দেশের নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা ইমামের বাসভবনের অতি সাধারণ অবস্থা দেখে বিস্মিত হতেন। বিশ্ব ইতিহাসের গতি পরিবর্তনকারী এক অসাধারণ বরেণ্য ও শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও ইমাম খোমেনি ছিলেন সদালাপী, অত্যন্ত বিনয়ী ও নিরহংকার। তিনি বলতেন, আমি জনগণের একজন সেবক মাত্র, আমাকে নেতা না বলে সেবক বলাই ভালো হবে।
আল্লাহর প্রতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সুগভীর নির্ভরতা থেকে অদ্ভুত তার নানা বক্তব্য এবং এই গভীর আস্থার ফলে সৃষ্ট তাঁর সদা প্রশান্ত চিত্ত পরিদর্শকদের মুগ্ধ করত। তাই বাহ্যিক দৃষ্টিতে ইমামের অনেক কথা খুব সাধারণ মনে হলেও শ্রোতাদের মধ্যে তা গভীর প্রভাব ফেলত। ইমাম খোমেনির ডাকে সাড়া দিয়েই ইরানি জাতি 8 বছরের পবিত্র প্রতিরক্ষার এক অনন্য নজির গড়ে তোলে, যা ইরানকে দিয়েছে অনন্য বিজয়, মর্যাদা এবং সামরিক স্বনির্ভরতা ও সাম্রাজ্যবাদীদের বুকে কাঁপন ধরানো জিহাদের অমর গৌরব।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলিম জাতিগুলোকে জাগিয়ে তোলার জন্য সবসময় সক্রিয় ছিলেন। আধুনিক যুগে ইসলামী ঐক্যের প্রধান রূপকার হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। মুসলিম বিশ্বের প্রধান সংকট সমাধানের লক্ষ্যে তথা মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে পুনরুদ্ধারের জন্য তিনি প্রবর্তন করেন বিশ্ব কুদস দিবস, যা পালন করা হয় প্রতি বছর রমজানের শেষ শুক্রবারে। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে ইসরায়েল বিরোধী অদম্য বিজয়ী শক্তি লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ ও হামাস। ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় এইসব সংগ্রামী দলের গত কয়েক দশকের ও সাম্প্রতিক সাফল্য ইমাম খোমেনির আদর্শিক অনুপ্রেরণার কাছে ঋণী।
পবিত্র কোরআন ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকারী কুখ্যাত মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দিয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। বিশ্বনবীর সুন্নাত অনুসরণ করেই ইমাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচভের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন এবং সমাজতন্ত্র জাদুঘরে স্থান পাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। ইমামের ওই ভবিষ্যৎবাণী কয়েক বছরের মধ্যেই সফল হয়েছিল। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি।
মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন সবাই। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে থাকবে সূরা বাকারার 65 থেকে 69 নম্বর আয়াতের উপর আলোচনা। শুরুতেই দেখা যাক 65 এবং 66 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল তাদের পরিণতি তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাদের বলেছিলাম অধম বানর হয়ে যাও, আমি এটা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের জন্য দৃষ্টান্ত এবং সাবধানীদের জন্য উপদেশ স্বরূপ করেছি।
এখানে বনি ইসরায়েলীদের আরেকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি হল মহান আল্লাহ তাদের জন্য শনিবারকে বিশ্রামের দিন ঘোষণা করেছিলেন, অর্থাৎ শনিবারে কাজকর্ম নিষিদ্ধ করা হয়। কিন্তু সমুদ্র উপকূলে বসবাসকারী একদল ইহুদি এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে শনিবারে মাছ ধরত। তারা সাগরের প্রান্তে এক ধরনের ফাঁদ বা গর্ত তৈরি করত এবং ওইসব গর্তে মাছ প্রবেশ করার পর গর্তের মুখ বা প্রবেশ পথ বন্ধ করে দিত এবং পরের দিন অর্থাৎ রোববারে ওইসব মাছ ধরত। আর এভাবে তারা আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছিল। আল্লাহও তার বিধানকে অমান্য করা ও ঐশী বিধিবিধানকে অবজ্ঞা করার শাস্তি হিসেবে তাদের চেহারাকে বিকৃত করে দেন এবং তাদেরকে বানরে রূপান্তরিত করেন, যাতে অন্যরাও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যদিও পশুরা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত নয়, কিন্তু মানুষকে পশুতে রূপান্তর করার মাধ্যমে আল্লাহ তাদেরকে নিজের দরবার ও অনুগ্রহ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এরপর এসুরার 67 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? মূসা বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে মূর্খদের অন্তর্ভুক্ত না হই।
এখানে বনি ইসরায়েলের গরুর ঘটনা উল্লেখ করা হয়েছে, আর এ কারণেই এসুরার নাম বাকারা অর্থাৎ গরু রাখা হয়েছে। 67 থেকে 73 আয়াতে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। ঘটনাটি হল বনি ইসরায়েলীদের মধ্যে নিহত এক ব্যক্তির লাশ পাওয়া গেল, কিন্তু হত্যাকারী কে তা জানা গেল না। এ নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হল। প্রত্যেক গোত্রই এই হত্যাকাণ্ডের জন্য অন্যান্য গোত্রকে দায়ী করছিল। অবশেষে এ বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আলহি সাল্লামের শরণাপন্ন হল। যেহেতু সাধারণ উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হজরত মুসা আলহি সাল্লাম অলৌকিক পন্থায় এ সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তিনি বনি ইসরায়েলীদের বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে মুসা আলাইহিসাল্লামকে বলল, এ ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? হজরত মুসা আলাইহিসাল্লাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রুপ করা অজ্ঞ লোকদের কাজ, আল্লাহ নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকটি হচ্ছে, যদি আল্লাহর নির্দেশ আমাদের রুচি ও জ্ঞান অনুযায়ী বোধগম্য না হয় তাহলেও তাকে অবজ্ঞা করা আমাদের উচিত নয় এবং কখনোই এ ধরনের নির্দেশকে হালকা ও গুরুত্বহীন মনে করা যাবে না। আল্লাহ ইচ্ছে করলে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হিসেবে হত্যাকারীর নাম বা পরিচয় মুসা আলাইসাল্লামকে বলে দিতে পারতেন, কিন্তু গরু জবাইয়ের নির্দেশের মাধ্যমে আল্লাহ ইহুদিদের মধ্য থেকে বাছুর বা গরু ভক্তি বা গরু পূজার প্রচলন ও এ ধরনের মানসিকতা দূর করতে চেয়েছিলেন। এরপর ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, বনি ইসরায়েলিরা মুসাকে বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কি রকম গরু। মুসা বলল, তিনি অর্থাৎ আল্লাহ বলেছেন, সেই গরু বৃদ্ধ নয়, অল্প বয়স্ক বা শাবক নয়, মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেলে তেমনি করো।
যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্যি বা অবশ্যই করণীয়, তখন তারা বিভিন্ন টাল বাহানা শুরু করল এবং জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। সম্ভবত এ ধরনের প্রশ্ন প্রকৃত হত্যাকারীর পক্ষ থেকে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া হয়, যাতে এই অপরাধ বা কেলেঙ্কারির হোতাকে জনগণ চিনতে না পারে। যদিও প্রশ্ন করা ভালো লক্ষণ এবং প্রশ্নের মাধ্যমে অনেক অস্পষ্টতা দূর হয়, কিন্তু ইহুদিরা এ ধরনের প্রশ্ন তুলে উপলব্ধি বা বোঝার পরিবর্তে দায়িত্ব পালন না করার চেষ্টা করছিল। তাই তারা অভদ্রভাবে প্রশ্ন উত্থাপন করতে থাকে, যেমন তারা বলেছে, হে মুসা, তোমার খোদার কাছে প্রার্থনা করো। ভাবটা এমন যে মুসা আলাইহিসসালামের খোদা ও তাদের খোদা যেন দুই ভিন্ন খোদা। এরপর এ সুরার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা বললেন, তিনি অর্থাৎ আল্লাহ বলেছেন, সেই গরুর বর্ণ গাঢ় হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়।
পুনরায় যখন গরু জবাইয়ের নির্দেশ দেওয়া হল, তখনও তারা ওই নির্দেশ পালনে অনিচ্ছুক ছিল। তাই তারা আরও প্রশ্ন করা শুরু করে এবং জানতে চায় যে ওই গরুর রং কেমন হবে। অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করা ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো, তবে আল্লাহ প্রথম নির্দেশেই তা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করে দেওয়ার জন্য পরে নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করেন। অন্যদিকে তারা এটাও যেন বুঝতে পারে যে গরুর জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে তা যেন কুৎসিত ও অকেজো বা মূল্যহীন না হয়ে মধ্যবয়স্ক এবং চোখ জুড়ানো উজ্জ্বল রঙের হয়।
সূরা বাকারার ৬৫ নম্বর থেকে ৬৯ নম্বর আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, ১. আল্লাহর নির্দেশ মান্য করার ক্ষেত্রে প্রতারণা বা ধোকাবাজের আশ্রয় নেওয়া যাবে না। ধর্মের শুধু বাহ্যিক দিক রক্ষা করে আমরা যেন খোদার বিধানের মূল বিষয়কে পরিবর্তন না করি, কারণ বাহ্যিক দিক নয় বরং অন্তর্নিহিত তাৎপর্য বা লক্ষ্যই হল খোদার বিধানের মূল দিক। তাই মর্মার্থ হতে দূরে থেকে ধর্মের চেহারাকে বিকৃত করা হলে মানবতার মূল চেহারা বা প্রকৃতি বা চরিত্রেও বিকৃতি দেখা দেবে। বনি ইসরায়েলের মধ্যে যারা শনিবারে মাছ ধরত, তাদের মধ্যে এ বিকৃতি দেখা দেয়। ২. খোদাই শাস্তি শুধু পরকালের জন্যই নির্ধারিত নয়, অনেক সময় আল্লাহ কোনো কোনো অপরাধের জন্য পৃথিবীতেই শাস্তি দিয়ে থাকেন, যাতে করে ওই যুগের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে শিক্ষা নেয়। ৩. আল্লাহর বিধানকে আমরা যেন ঠাট্টা বা উপহাস না করি, বরং আল্লাহর বিধানের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হবে। আল্লাহ আমাদেরকে যেসব নির্দেশ বা বিধান দিয়েছেন তা মানব সমাজের কল্যাণ ও মঙ্গলের জন্যই দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, সব যুগে এবং সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান দেখানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ প্রসঙ্গে আমরা সৌদি আরবের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনার ব্যবস্থা করেছে। আজকের অনুষ্ঠানে আমরা সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংখ্যালঘুদের অধিকার মেনে চলা এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে এবং এ ব্যাপারে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা বিষয়ক ইউরোপীয় কনভেনশনের এক নম্বর ধারায় বলা হয়েছে, সংখ্যালঘুদের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। মানবাধিকার এবং সংখ্যালঘু অধিকার অবিচ্ছেদ্য বিষয়ে পরিণত হয়েছে। যে কোনো দেশে সংখ্যালঘুদের অধিকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত, তাই সরকার কোনো বৈষম্য ছাড়াই ভাষাগত, জাতীয়তা কিংবা ধর্মীয় সংখ্যালঘু মানুষদের অধিকার রক্ষা করতে বাধ্য। 1992 সালের 18 ডিসেম্বর জাতিসংঘে গৃহীত এক ঘোষণাপত্রে সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, প্রতি বছর 18 ডিসেম্বরকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালন করা হবে। এখানে সংখ্যালঘু বলতে জাতিসংঘ ধর্মীয়, ভাষাগত, জাতিগত ও সংস্কৃতিগত সংখ্যালঘুদের বুঝিয়েছে।
জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রতিটি দেশ নিজের ভূখণ্ডের মধ্যে ধর্মীয়, ভাষাগত, জনগোষ্ঠীগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের স্বার্থকে রক্ষা করবে এবং তাদের পরিচিতির প্রকাশ ও উন্নয়ন ঘটাতে উৎসাহ দান করবে। বহু আগেই জাতিসংঘের মানবাধিকার সনদে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয়। জাতিসংঘ তার মানবাধিকার সনদের 30 নম্বর ধারায় এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির 27 নম্বর ধারায় ধর্মীয়, ভাষাগত, জাতিগোষ্ঠীগত ও সাংস্কৃতিক সংখ্যালঘু জনগণের অধিকারের বিষয়টিকে নিশ্চিত করার কথা বলেছে। এবারে এ প্রসঙ্গে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান তুলে ধরার চেষ্টা করব। 2017 সালে সৌদি আরবের বিভিন্ন সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, সেদেশে স্থানীয় উপজাতিদের বসবাস ছাড়াও 1,20,00,000 বিদেশি নাগরিকের উপস্থিতি রয়েছে। সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রকৃত সংখ্যা নিয়ে যদিও দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলে না, কিন্তু ধারণা করা হয় সে দেশটির মোট জনসংখ্যার 15% বেশি শিয়া মুসলিম সম্প্রদায়। এছাড়া অল্প কিছু সংখ্যক ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও নাগরিক হিসেবে সেখানে বসবাস করে।
বহু আগে থেকেই সৌদি আরবে তিনটি মূল ধারার জনগোষ্ঠী সেখানে বসবাস করে আসছে। এরা হচ্ছে হেজাজিয়ন, নজদি ও অসুরি। সৌদি আরবের একেবারে কেন্দ্রে নজদি জনগোষ্ঠীর মানুষের বসবাস, যারা বর্তমানে দেশটির শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। এরা মূলত একসময় যাযাবর জীবনযাপন করত এবং পরবর্তীতে দেশটির ক্ষমতা লাভ করে। মক্কা, মদিনা ও জেদ্দায় রয়েছে হেজাজিয়নদের বসবাস। ক্ষমতাসীনরা মনে করেন সরকার পরিচালনা করার মতো যোগ্যতা হেজাজিয়নদের নেই এবং এ কারণে প্রশাসনে এদের উপস্থিতি খুব কমই দেখা যায়। আর অসুরি জনগোষ্ঠী হচ্ছে দক্ষিণ পশ্চিমের প্রত্যন্ত পাহাড়ি এলাকার বাসিন্দা। সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলমানদের সংখ্যা একেবারে কম নয়, কিন্তু গত প্রায় 250 বছর ধরে তারা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। প্রচণ্ড শিয়া বিদ্বেষী সৌদি ওয়াহাবি শাসকবর্গ দীর্ঘদিন ধরে ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শিয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে।
বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে বড় ধরনের জুলুম করা হচ্ছে সৌদি আরবের শিয়া মুসলমানদের সঙ্গে। ফুয়াদ ইব্রাহিম সৌদি আরবের শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে তার এক গ্রন্থে লিখেছেন, সৌদি আরবের ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা কোনোভাবেই সেদেশে ধর্মীয় ক্ষেত্রে বৈচিত্র্য অর্থাৎ ভিন্ন ধর্ম বা মাঝহাবের অনুসারীদেরকে স্বীকৃতি দিতে রাজি নয়। শিয়া মুসলমানরা সৌদি নাগরিক হলেও তারা নিজ দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত। সৌদি শাসকবর্গ শিয়া মাঝহাবে তাওয়াসুল বা সাফায়াত করার আকিদা বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। তারা ইমাম বাড়ায় শিয়া মুসলমানদের ধর্মীয় কার্যক্রম, বিশেষ দিবস উপলক্ষে বিশেষ পোশাক পরা, শোকানুষ্ঠান পালন প্রভৃতির উপর সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে।
শিয়া মুসলমানদের শুধু ধর্মীয় ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মধ্যেই তারা সীমাবদ্ধ নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তারা চরম বৈষম্যের শিকার। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে বেশিরভাগ শিয়া মুসলমানদের বসবাস, যারা তেল সমৃদ্ধ এলাকায় বসবাস করেও অর্থনৈতিকভাবে অন্য জনগোষ্ঠীর চেয়ে পিছিয়ে আছে। খ্যাতনামা লেখক রবার্ট লেসি রাজাদের অন্দরে নামক বইয়ে লিখেছেন, তেল সমৃদ্ধ শিয়া মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশ যদি সৌদি শাসকবর্গের অধীনে না থাকত, তাহলে ওই এলাকা আজ সমগ্র পশ্চিম এশিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী, সমৃদ্ধ ও উন্নত অঞ্চল হিসেবে আবির্ভূত হতো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া অধ্যুষিত ও তেল সম্পদে সমৃদ্ধ হয়েও এই এলাকা বর্তমানে সৌদি আরবের সবচেয়ে পিছিয়ে পড়া, অনুন্নত ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলের জনগণ পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত, উন্নত যাতায়াত ব্যবস্থা ও অবকাঠামো গড়ে ওঠেনি, এছাড়া পুঁজি বিনিয়োগেরও কোনো ব্যবস্থা নেই। অথচ 1987 সালে প্রথম কাতিফ প্রদেশেই অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হয়েছিল।
সৌদি আরবের উগ্র ওয়াহাবি মাওলানারা শিয়া মুসলমানদের জবাই করা পশুর গোস্ত খাওয়াও হারাম বলে ঘোষণা দিয়েছে। শিয়াদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকেও হারাম বলে ফতোয়া জারি করেছে। একদিকে ওয়াহাবি মাওলানারা শিয়াদের বিরুদ্ধে এ ধরনের ফতোয়া দিচ্ছে, অন্যদিকে সৌদি সরকার শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে পরিকল্পিত উপায়ে দরিদ্র ও অধিকার বঞ্চিত করে রেখেছে। এছাড়া সৌদি সরকার সেদেশে বসবাসরত শিয়া মুসলমানদেরকে ধর্মীয় পুলিশ বা নিরাপত্তা বাহিনীতে কাজ করার অধিকার থেকেও বঞ্চিত রেখেছে, এমনকি চাকরির সুযোগ থেকেও তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দূতাবাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও ওয়াহাবিদের নিয়ন্ত্রণে চলছে এবং সেখানে শিয়া মুসলমানদের চাকরির সুযোগ নেই। এমনকি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও শিয়াদেরকে রাখা হয় না।
মোট কথা, সৌদি আরবের শাসকবর্গ এবং ধর্মীয় লাইনের নীতি নির্ধারকরা সবাই শিয়া নাগরিকদের বিরুদ্ধে একাট্টা। তারা সর্বশক্তি দিয়ে শিয়া মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
দ্বিতীয় পর্বেও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալ Նասո, բարի երեկո հարգարժան ռադիո լսո։